Allahu Ekber, Allahu Ekber. Allahu Ekber, Allahu Ekber. Eşhedü en la ilahe illallah. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
বর্তমান পরিস্থিতি অনুসারে এখানকার সরকার যে আইন করেছে সে আইনের কারণে রীতিমতো মানুষকে সামনে রেখে মুক্তাদি বা শ্রোতাদের সামনে বসিয়ে খুতবা দেওয়া সম্ভব নয়। আইনের গণ্ডিতে থেকে যতটা অনুমতি রয়েছে সে অনুসারে আজকে মসজিদ থেকে আমার খুতবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেননা পৃথিবীতে সহস্র সহস্র লক্ষ লক্ষ শ্রোতা রয়েছে, এখন আমার সামনে কেউ থাকুক বা না থাকুক, এই ঐক্য এবং তৌহিদ প্রতিষ্ঠিত রাখার সবসময় চেষ্টা করা উচিত আমাদের এবং দোয়া করা উচিত। আমাদের দোয়া থাকবে যে আল্লাহ তাআলা অবস্থায় মঙ্গলজনক পরিবর্তন আনুন আর এই মহামারী দূরীভূত করুন আর মসজিদের সৌন্দর্য যেন পুনরায় ফিরে আসে। এখন আমি খুতবার বিষয়বস্তু আরম্ভ করছি। হযরত আলহা বিন ওবায়দুল্লাহর স্মৃতিচারণ দুই জুমা পূর্বেকার খুতবায় হচ্ছিল বা স্মৃতিচারণ হয়েছে। জামালের যুদ্ধে তাঁর যে শাহাদতের ঘটনা ঘটেছে সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখব। আজকে এই সম্পর্কে আমি আলোচনা করছি। এ প্রেক্ষাপটে জমলের যুদ্ধ সম্পর্কে যে প্রশ্নের উদয় হয় সেই সব প্রশ্নেরও উত্তর এতে এসে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের পূর্বে খেলাফত কমিটি গঠন করেছিলেন। এ প্রেক্ষাপটে বুখারী শরীফের একটি হাদিসে বা রওয়ায়েতে বিস্তারিত বিবরণ এইভাবে তুলে ধরা হয়েছে যে যখন হযরত ওমরের মৃত্যুক্ষণ ঘনিয়ে আসে, মানুষ তাকে বলে যে হযরত আমিরুল মোমেনিন আপনি ওসিয়ত করে যান, অর্থাৎ কাউকে খলিফা নিযুক্ত করুন আপনার পর। তিনি বলেন যে আমি এই খেলাফতের যোগ্য সে কয়েকজন ব্যক্তির চেয়ে বেশি কাউকে দেখি না। অর্থাৎ রসুল্লাহ এমন অবস্থায় ইন্তেকাল করেছেন যখন মহানবী সে কয়েকজনের প্রতি সন্তুষ্ট ছিলেন, আর হযরত ওমর তখন হযরত আলী, হযরত ওসমান, হযরত জুবাইর, হযরত তালহা, হযরত সাদ এবং হযরত আব্দুর রহমান বিন আওফের নাম উল্লেখ করেন এবং বলেন, আবদুল্লাহ বিন ওমর তোমাদের সাথে থাকবে, আর এই খেলাফতে তার কোনো অধিকার থাকবে না। যেন আবদুল্লাহকে আশ্বস্ত করার জন্য এটি বলেছেন, যদি সাদ খেলাফত পান তিনি খলিফা হবেন, নতুবা তোমাদের মাঝে যাকেই আমির নিযুক্ত করা হয় সে যেন সাদের সাহায্য নেয়। আমি তাকে এই জন্য অপসারণ করিনি যে সে কোনো কাজের অযোগ্য, বরং আর বিশ্বাসঘাতকতার জন্য তাকে আমি অপসারণ করিনি। আরও বলেন, আমার পর যে খলিফা হবে তাকে প্রথম বা প্রাথমিক মহাজেরদের সম্পর্কে ওসিয়ত করব যে তিনি যেন তাদের প্রাপ্য বা অধিকার দেন এবং তাদের সম্মানের প্রতি যেন এবং তাদেরকে যেন সম্মান দেন। আনসারদের সাথেও তাকে সদ্ব্যবহারের নসিহত করবো, কেননা তারা মহাজেরদের পূর্বে নিজ গৃহে ইমানকে স্থান দিয়েছেন। তাদের মাঝে যে সৎকর্মশীল তার সেই কর্ম যেন মূল্যায়ন করা হয় বা গ্রহণ করা হয়। আমি পুরশহরবাসীর সাথে তাকে উত্তম ব্যবহারের ওসিয়ত বা তাকিদপূর্ণ নসিহত করছি, কেননা ইসলামের পিছনে তারাই শক্তি এবং তারা জাকাত সংগ্রহকারী, আর শত্রুর মর্মপীড়া বা তাদের জলিভুনে ছাই হওয়ার কারণ আর তাদের অনুমতি সাপেক্ষে তাদের কাছ থেকে তাই নেওয়া উচিত যা বেঁচে যায়। আর মরুবাসী আরবদের সাথে আমি তাকে সদ্ব্যবহারের তাকিদপূর্ণ নসিহত করছি, কেননা তারা আরবদের মূল এবং ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্য তাদের মাঝে রয়েছে। তাদের এমন সম্পদ থেকে নেওয়া উচিত যা তাদের প্রয়োজনের ঊর্ধ্বে, আর তাদের অভাবীদেরকে তা ফেরত দেওয়া উচিত। আর আমি তাকে আল্লাহ এবং রসুলের দায়িত্ব ন্যস্ত করছি, যাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয় সেই অঙ্গীকার রক্ষা করা উচিত, আর তাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া উচিত, তাদের কাছ থেকেও ততটাই নেওয়া উচিত যতটা তাদের সামর্থ্য আছে। তিনি যখন ইন্তেকাল করেন আমরা তার মরদেহ নিয়ে বের হই, আমরা হাঁটছিলাম, তখন হযরত আব্দুল্লাহ বিন ওমর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আসসালামু আলাইকুম বলেন এবং বলেন হযরত ওমর বিন খিত্তাব অনুমতি চাচ্ছেন। তিনি বলেন, হযরত আয়েশা বলেন, ভিতরে নিয়ে আসো। তার মরদেহ ভিতরে নিয়ে যাওয়া হয়, তার উভয় সাথী অর্থাৎ আবু বকর ও ওমরের সাথে তাকে দাফন করা হয়। দাফন কাফন সমাপ্ত হওয়ার পর সেসব ব্যক্তি একত্রিত হন যাদের নাম হযরত ওমর নিয়েছিলেন। মৃত্যু পূর্ব হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি আমার বিষয় তোমরা তোমাদের বিষয়টি তোমাদের মধ্য থেকে তিন ব্যক্তির হাতে ন্যস্ত করো। হযরত জুবাইর বলেন, আমি আব্দুর রহমান বিন আওফের হাতে তুলে দিচ্ছি আমার কর্তৃত্ব। হযরত আব্দুর রহমান, হযরত আলী এবং ওসমানকে বলেন, আপনাদের মাঝে যেই সম্ভাব্য খেলাফত থেকে সরে দাঁড়াবে আমরা তার উপর তাড়াতে বিষয় ন্যস্ত করব, আল্লাহ এবং ইসলাম তার তত্ত্বাবধায়ক হবে। তারা তার নামে প্রস্তাব করবে যে তার দৃষ্টিতে অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ। এ কথা তাদের উভয়কে চুপ করিয়ে দেয়, অর্থাৎ তারা উভয় কোনো উত্তর দেননি। এরপর হযরত আব্দুর রহমান বলেন, আপনারা কি এই বিষয়টি আমার হাতে তুলে দেবেন? আল্লাহ আমার নিগরান, আপনাদের মাঝে যে যিনি শ্রেষ্ঠ তার নাম প্রস্তাবের বিষয়ে কোনো ঘাটতি রাখবো না। তারা উভয় বলেন হ্যাঁ। তখন হযরত আব্দুর রহমান তাদের উভয়ের মধ্য থেকে একজনের হাত ধরে ভিতরে নিয়ে যান এবং বলেন যে মহানবীর সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, ইসলামে আপনার যে পদমর্যাদা তাও আপনি ভালো জানেন, আল্লাহ আপনার তত্ত্বাবধায়ক, আমি যদি আপনাকে আমি নিযুক্ত করি আপনি কি ইনসাফ করবেন? আর আমি যদি ওসমানকে আমির বানাই আপনি কি তার কথা মানবেন? এরপর সাথে আব্দুর রহমান দ্বিতীয় ব্যক্তিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সাথে একইভাবে কথা বলেন। তিনি দৃঢ় অঙ্গীকার নেওয়া শেষ করার পর বলেন, হযরত ওসমান আপনি হাত উঠান। তিনি তার হাতে বয়াত করেন, হযরত আলীও তার হাতে বয়াত করেন। ঘরের লোকেরা ভেতরে এসে তারাও বয়াত করে। বুখারী শরীফের রেওয়ায়েত এটি। হযরত মুসলিহে মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানের খেলাফতের নির্বাচনের বিশদ বিবরণ দিতে গিয়ে বলেন, হযরত ওমর যখন আহত হন আর তিনি যখন অনুধাবন করেন যে তার অন্তিম মুহূর্ত সন্নিকটে, তখন ছয় ব্যক্তি সম্পর্কে ওসিয়ত করেন যে তাদের একজনকে যেন খলিফা মনোনীত করা হয়। সেই ছয় ব্যক্তি হলেন হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত জুবাইর এবং হযরত তালহা। একই সাথে হযরত আবদুল্লাহ বিন ওমরকেও এই পরামর্শ সভায় স্থান দেওয়ার নির্দেশ দেন, কিন্তু এবং বলেন যে তার খেলাফতের কোনো অধিকার থাকবে না। একই সাথে তাকিদ পূর্ণ ওসিয়ত করেন যে এরা তিন দিনের ভিতর সিদ্ধান্ত করবেন, আর তিন দিনের জন্য সোহেবকে ইমাম সালাত নিযুক্ত করেন, আর পরামর্শ সভার তত্ত্বাবধানের দায়িত্ব মেঘদাদ বিন আসওয়াদের উপর ন্যস্ত করেন, আর নির্দেশ দেন তিনি যেন তাদের সবাইকে এক জায়গায় একত্রিত করে সিদ্ধান্ত করতে বাধ্য করেন, আর দরজায় দাঁড়িয়ে যেন তরবারি নিয়ে পাহারা দেন। যার সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী একমত হবে তারা সবাই যেন তার হাতে বয়াত করে, কেউ যদি অস্বীকার করে তাকে যেন হত্যা করা হয়। কিন্তু উভয় পক্ষে যদি তিন তিনজন থাকে তাহলে আব্দুর রহিম ওমর তাদের মধ্য থেকে যার না প্রস্তাব করবেন তিনি খলিফা হবেন। যদি সিদ্ধান্তে তারা সম্মত না হয় যেদিকে আব্দুর রহমান বিন অফ থাকবে তিনি খলিফা হবেন। আর পাঁচজন সাহাবি অবশেষ পরামর্শ করেন, কেননা তালহা অর্থাৎ ষষ্ঠ ব্যক্তি ছিলেন না, কোনো ফলাফল সামনে আসেনি। দীর্ঘ বিতর্কের পর হযরত আব্দুর রহমান বিন অফ বলেন, যে ব্যক্তি নিজের নাম প্রত্যাহার করতে চায় তার বলা উচিত। সবাই যখন নীরব থাকে তখন হযরত আব্দুর রহমান বিন অফ বলেন, সর্বপ্রথম আমি আমার নাম প্রত্যাহার করছি। তখন হযরত ওসমান বলেন, এরপর অন্যরা বলে, হযরত আলী নীরব ছিলেন। অবশেষ তিনি হযরত আব্দুর রহমান বিন অফের কাছে অঙ্গীকার নেন যে তিনি সে সিদ্ধান্ত করার ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না। তিনি অঙ্গীকার করেন আর পুরো কাজ আব্দুর রহমান বিন অফের উপর ন্যস্ত হয়। হযরত আব্দুর রহমান বিন অফ তিন দিন মদিনার ঘরে ঘরে যান, পুরুষ মহিলাদের জিজ্ঞেস করেন যে তার খেলাফতের পক্ষে। সবাই বলে হযরত ওসমানের খেলাফতই আমাদের শিরোধার্য। হযরত ওসমানের পক্ষে তারা সিদ্ধান্ত দেন এবং তিনি খলিফা হয়ে যান। হযরত মুসলিমদের বর্ণনা এটি ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এটি বর্ণনা করেছেন। ফাতুল বারি বুখারীর ব্যাখ্যায় লেখা আছে, হযরত তালহা হযরত ওমরের যে ওসিয়ত ছিল তার সে সময় উপস্থিত ছিলেন না, তিনি হতে পারে তিনি তখন এসেছেন যখন হযরত ওমর ইন্তেকাল করেছেন, বা এটিও বলা হয় যে তিনি তখন আসেন যখন সুরা বা পরামর্শ শেষ হয়ে যায়। একটি রওয়ায়েত যেটিকে বেশি সঠিক আখ্যা দেওয়া হয়েছে তা হল হযরত ওসমানের হাতে বয়াতের পর তিনি ফিরে আসেন। যাই হোক, হযরত ওসমান খলিফা নিযুক্ত হন, বিষয় এরপর স্বাভাবিক হতে থাকে। হযরত ওসমানের যখন শাহাদতের ঘটনা ঘটে তখন সবাই হযরত আলীর দিকে ছুটে আসে, যাদের মাঝে সাহাবি এবং তাবে তাবেইনরাও ছিলেন, তারা সবাই এটাই বলছিলেন যে আলী হলেন আমিরুল মোমেনিন। আর এটি বলতে বলতে তার ঘরে পৌঁছে এবং বলে, আমরা আপনার হাতে বয়াত করছি। তাই আপনি হাত দিন, কেননা আপনি খেলাফতের বা খলিফা হওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখেন। তাহলে আলী বলেন যে এটি তোমাদের কাজ নয়, বরং আসহাবে বদরের কাজ। আসহাবে বদর যার সম্পর্কে একমত হবেন তিনি খলিফা হবেন। সব আসহাবে বদর হযরত আলীর সকাশে উপস্থিত হন এবং বলেন যে আপনার চেয়ে বেশি, আমরা মনে করি না যে আপনার চেয়ে বেশি কেউ খলিফা হওয়ার যোগ্য, তাই আপনি হাত দিন, আমরা আপনার হাতে বয়াত করতে চাই। তিনি জিজ্ঞেস করেন তালহা এবং জুবাইর কোথায়। তার হাতে মৌখিক বয়াত সর্বপ্রথম হযরত তালহা করেন, আর হযরত সাদ তার হাতে প্রথম সর্বপ্রথম বয়াত করেন। হযরত আলী যখন এটি দেখেন তিনি মসজিদে যান, মেম্বারে আরোহণ করেন। সর্বপ্রথম ব্যক্তি যিনি তার কাছে আসেন তিনি ছিলেন হযরত তালহা, এরপর হযরত জুবাইর এবং অন্যান্য সাহাবিরা এসে হযরত আলীর হাতে বয়াত করেন। হযরত তালহা এবং হযরত জুবাইর এবং হযরত আয়েশারা হযরত আলীর বয়াত করেছেন কিনা তা আলোচনা করতে গিয়ে মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি বক্তৃতায় এই বিবরণ রয়েছে তার, মুসলিহ আহমদের, অর্থাৎ খাজা কামালউদ্দিনের কতক আপত্তির খণ্ডনে তিনি এই আলোচনা করেছেন। এটি বর্ণনা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমি আপনাদের সামনে তা তুলে ধরছি। হযরত মুসলিহ আহমদ বলেন, তালহা জুবাইর এবং হযরত আয়েশার বয়াত না করার বিষয়টিকে কোনো যুক্তি বা প্রমাণ হিসেবে আপনি নেবেন না। তারা খেলাফতকে অস্বীকার করেননি, বরং হযরত উসমানের হত্যাকারীদের বিষয়টি ছিল মূল সমস্যা। যে আপনাকে বলে যে তারা হযরত আলীর হাতে বয়াত করেননি, তারা ভুল বলে। হযরত আয়েশা নিজের ভুল স্বীকার করে মদিনায় গিয়ে বসেছেন। তালহা এবং জুবাইর ইন্তেকাল করেননি যতক্ষণ বয়াত না করেছেন, কয়েকটি উদ্ধৃতি নিম্নে উল্লেখ করা হচ্ছে। খাসায়েসুল কুবরার দ্বিতীয় খণ্ডের রেফারেন্স এগুলো। হাকেম বর্ণনা করেন, আরবি অংশ ছেড়ে দিচ্ছি, আমি অনুবাদ উপস্থাপন করছি। হাকেম বলেন, সাওয়ার বিন মাজাহ আমার কাছে বলেন যে জামলের যুদ্ধের দিন হযরত আলহার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি তার অন্তিম মুহূর্তে ছিলেন। আমাকে জিজ্ঞেস করেন তুমি কোন দলের সাথে, আমি বললাম আমি হযরত আমিরুল মোমেনিন হযরত আলীর জামাতভুক্ত। তিনি বলেন হাত, তোমার হাত দাও যেন আমি তোমার হাতে বয়াত করতে পারি। তিনি আমার হাতে বয়াত করেন আর এরপর ইহধাম ত্যাগ করেন। আমি এসে পুরো ঘটনা হযরত আলীকে শোনালাম। তিনি শুনে বলেন আল্লাহু আকবার, আল্লাহর রসুলের কথা কত অসাধারণভাবে সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা এটি চেয়েছেন যে তালহা যেন আমার হাতে বয়াত না করে জান্নাতে না যান। তিনি এমন দশজনের একজন ছিলেন যাদের রসুলুল্লাহ জান্নাতে শুভ সংবাদ দিয়েছিলেন। একবার হযরত আয়েশার সামনে জামলের যুদ্ধের ঘটনা উল্লেখ করা হয়। তিনি বলেন মানুষ কি জামলের যুদ্ধের কথা বলে? কোনো এক ব্যক্তি বলে যে হ্যাঁ জামলের কথাই হচ্ছে। তিনি বলেন হায়, যেভাবে অন্যরা যেভাবে সেদিন বসেছিল, আমি যদি বসে থাকতাম আমি এর চেয়ে অনেক বেশি উদগ্র বাসনা রাখি যে আমার গর্ভে যদি মহানবীর 10 সন্তান হতো, যাদের প্রত্যেক সন্তান আব্দুর রহমান বিন হারিস বিন হিশামের মতো হতো, পরবর্তী কথা হলো তালহা এবং জুবাইর আশারায় মুবাশশারার অন্তর্ভুক্ত, যাদের সম্পর্কে মহানবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। মহানবীর শুভ সংবাদ সত্য প্রমাণিত হওয়া সুনিশ্চিত। শুধু এটি নয় যে তারা নিষ্ঠার সাথে ফিরে এসেছেন এবং তৌবাও করেছেন। মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু এই রেফারেন্স দিয়েছেন হযরত উসমানের শাহাদাত, হযরত আলীর বয়াত এবং জামলের যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে হযরত মুসলিহ আহমদ বলছেন যে হত্যাকারীদের দল বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, আর অভিযুক্ত হওয়া থেকে বাঁচার জন্য অন্যদেরকে অভিযুক্ত করত যখন তারা জানতে পারে যে হযরত আলী মুসলমানদের বয়াত নিয়েছেন, তখন তাকে অভিযুক্ত করার বা দোষারোপ করার তারা উত্তম সুযোগ পেয়ে যায়। এটি সঠিকও ছিল যে হযরত আলীর চতুর্পাশে হযরত ওসমানের হত্যাকারীদের কেউ কেউ সমবেত হয়েছে, তাই মুনাফেক এবং বিরোধীরা অপবাদ আরোপের উত্তম সুযোগ পেয়ে গেছে। তাদের মাঝে যে জামাত মক্কার দিকে গিয়েছিল সেই জামাত হযরত আয়েশাকে এ ব্যাপারে সম্মত করে যে তিনি হযরত ওসমানের হত্যাকারীদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য যেন জেহাদের ঘোষণা দেন। তিনি জেহাদের ঘোষণা করেন, সাহাবিদের সাহায্য চান। তালহা এবং জুবাইর এই শর্তে হযরত আলীর হাতে বয়াত করেছিলেন যে তিনি হযরত ওসমানের হত্যাকারীদের কাছে জলদি বা শীঘ্রই প্রতিশোধ নেবেন। তারা জলদি বা শীঘ্রই যে অর্থ বুঝেছেন তা হযরত আলীর দৃষ্টিতে স্থানকালের উপযোগিতার পরিপন্থী ছিল। তাদের হযরত আলী প্রথমে সব প্রদেশে শৃঙ্খলার দিকে দৃষ্টি দিতে চাইতেন, এরপর হত্যাকারীদের বিষয়টি নিষ্পত্তি করতে চাইতেন। হত্যাকারীদের বিষয়টি নিষ্পত্তি করতে দেরি হলেও কোনো অসুবিধা ছিল না। একইভাবে হত্যাকারী কারা তার নির্ণয়ের বিষয়েও দ্বিমত ছিল। যারা খুবই দুঃখ ভারাক্রান্ত চেহারা মুখ বানিয়ে সর্বপ্রথম হযরত আলীর কাছে পৌঁছে আর ইসলামে মতভেদ বা দলাদলি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করত, তাদের সম্পর্কে আলীর কখনো সন্দেহ হতো না যে এরাই নৈরাজ্যের হোতা। অন্যরা হয়তো সন্দেহ করত তাদেরকে। এই মতভেদের কারণে তালহা জুবাইর ধরে নিয়েছেন যত আলী নিজের অঙ্গীকার থেকে সরে গেছেন বা সরে পড়েছেন। তারা এক শর্তে বয়াত করেছিলেন, তাদের মতো হযরত আলী সেই শর্ত পূর্ণ করেননি, তাই তারা ধরে নিয়েছেন বয়াতের অঙ্গীকার পূর্ণ করা আমাদের জন্য এখন আর আবশ্যক নয়। হযরত আয়েশার ঘোষণা যখন তাদের কানে পৌঁছে তারাও গিয়ে হযরত আয়েশার দলে যোগ দেন। আর সবাই সম্মিলিতভাবে বসরা অভিমুখে অগ্রসরণ। বসরার গভর্নর মানুষকে তার সাথে মিলিত হওয়া থেকে বারণ করে, কিন্তু মানুষ যখন জানতে পারে যে তালহা এবং জুবাইর শুধু এক শর্ত সাপেক্ষে হযরত আলীর হাতে বয়াত করেছিলেন, তখন অধিকাংশ মানুষ হযরত আয়েশার দলে যোগ দেয়। হযরত আলী যখন এই সৈন্যবাহিনীর সংবাদ পান, তিনিও এক বাহিনী প্রস্তুত করে বসরা অভিমুখে যাত্রা করেন। বসরা পৌঁছে তিনি এক ব্যক্তিকে হযরত আয়েশা, তালহা এবং জুবাইরের কাছে পাঠান। সেই ব্যক্তি প্রথম হযরত আয়েশার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে আপনার ইচ্ছা কী। তিনি বলেন যে আমাদের ইচ্ছা হলো সংশোধন। তখন সেই ব্যক্তি তালহা এবং জুবাইরকে ডাকেন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা কি শুধু এই উদ্দেশ্যেই যুদ্ধ করতে চাচ্ছেন। তারা বলেন যে হ্যাঁ। সে ব্যক্তি বলেন যদি আপনাদের উদ্দেশ্য সংশোধনী হয়ে থাকে বা মীমাংসা হয়ে থাকে বা সন্ধি হয়ে থাকে তাহলে এর রীতি এটি নয় যা আপনারা অবলম্বন করেছেন। এর ফলাফল হলো নৈরাজ্য। এখন দেশের অবস্থা এমন যে এক ব্যক্তিকে যদি আপনারা হত্যা করেন তাহলে সহস্র সহস্র মানুষ তার সমর্থনে দণ্ডায়মান হবে এবং এর বিরুদ্ধে দাঁড়াবে, তখন আরও মানুষ তার সমর্থনে দাঁড়িয়ে যাবে। তাই মীমাংসা বা সংশোধন হল প্রথমে দেশকে ঐক্যবদ্ধ করা, এরপর দুষ্কৃতকারীদের শাস্তি দেয়া, নতুবা এই অশান্তির মাঝে কাউকে শাস্তি দেয়া দেশে আরও নৈরাজ্যকে আমন্ত্রণ জানানো। প্রথম সরকার বা রাষ্ট্র প্রতিষ্ঠিত তিনি এটি তার শাস্তি দেবে। তিনি বলা হয় আলী যদি এই কথাই বলতে চান তাহলে তাকে আসতে বলুন, আমরা তার হাতে মিলে দেওয়ার জন্য প্রস্তুত। তখন সেই ব্যক্তি হয়তো আলীকে সংবাদ দেন আর উভয় পক্ষের প্রতিনিধিরা পরস্পরের সাথে সাক্ষাৎ করে আর সিদ্ধান্ত হয়ে যায় যে যুদ্ধ করা সঠিক নয়, মীমাংসা হওয়া উচিত। এই সংবাদ যখন সাবাইদের অর্থাৎ আবদুল্লাহ বিন সাবার জামাতের লোকদের এবং হযরত উসমানের যারা হত্যাকারী ছিল তারা যখন এই সংবাদ পায় তারা বিচলিত হয়ে পড়ে আর সংগোপনে তাদের একটি জামাত পরামর্শের জন্য একত্রিত হয়। তারা পরামর্শের পর সিদ্ধান্ত করে যে মুসলমানদের মাঝে সন্ধি হওয়া আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। আমরা তখনই হযরত ওসমানকে হত্যার শাস্তি এড়াতে পারি যতক্ষণ মুসলমান নিজেদের মাঝে বিবাদমান থাকবে। যদি সন্ধি হয়ে যায়, শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের কোনো আশ্রয়স্থল নেই, তাই চেষ্টা করো যেন কোনো মীমাংসা না হয়। ততক্ষণ হযরত আলী পৌঁছে যায়। তার আসার পর তার এবং হযরত জুবাইরের সাক্ষাৎ হয়। মোলাকাতের সময় হযরত আলী বলেন আপনি আমার বিরুদ্ধে যুদ্ধের জন্য বাহিনী প্রস্তুত করেছেন ঠিকই, কিন্তু আল্লাহর দরবারে উপস্থাপনের জন্য কোনো অজুহাত দাঁড় করিয়েছেন কি? আপনারা কেন নিজ হাতে সেই ইসলামকে ধ্বংস করতে চাচ্ছেন যা অসাধারণ কষ্ট করে আপনারা যে ইসলামের সেবা করেছেন? আমি কি আপনাদের ভাই নই? কারণ কি যে পূর্বে পরস্পরকে হত্যা করা অবৈধ মনে করা হতো, কিন্তু এখন হত্যা করা বৈধ হয়ে গেল। নতুন কোনো বিষয়ও যদি সামনে আসতো আমরা মানতে পারতাম, নতুন কোনো কথাই সামনে আসেনি, তাই আমরা কেন যুদ্ধ করছি? তখন হযরত তালহা, যিনি জুবাইরের সাথে ছিলেন, তিনি বলেন, আপনি হযরত মানুষকে হযরত ওসমানকে হত্যার বিষয়ে প্ররোচিত করেছেন। হযরত আলী বলেন, হযরত ওসমানের হত্যায় যারা প্ররোচনা যোগিয়েছে আমি তাদেরকে অভিসম্পাত করি। তখন আলী হযরত জুবাইরকে বলেন যে তোমার কি মনে নেই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, খোদার কসম তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে আর তুমি অন্যায়ের উপর থাকবে। এটি শুনে হযরত জুবাইর তার বাহিনীতে ফিরে যান এবং কসম খান যে তিনি হযরত আলীর বিরুদ্ধে কখনো যুদ্ধ করবেন না। আর স্বীকার করেন যে ব্যাখ্যা করতে তিনি ভুল করেছেন। এই সংবাদ যখন বাহিনীর মাঝে ছড়িয়ে পড়ে সবাই আশ্বস্ত হয় যে এখন যুদ্ধ হবে না, বরং মীমাংসা হবে। কিন্তু নৈরাজ্যবাদীরা বিচলিত হয়ে পড়ে আর রাতের বেলা যাতে তারা সন্ধি না হয় এই জন্য তারা ষড়যন্ত্র করে, অর্থাৎ যারা হযরত আলীর সাথে ছিল তারা। এর ফলে হযরত আয়েশা, তালহা এবং জুবাইরের বাহিনীর উপর রাতের বেলা হামলা করে, আর তাদের বাহিনীতে যারা ছিল তারা হযরত আলীর বাহিনীর উপর রাতের বেলা হামলা করে। এর ফলে হইচই আরম্ভ হয়ে যায়। উভয় পক্ষ মনে করে যে দ্বিতীয় পক্ষ তাদের সাথে প্রতারণা করেছে, অথচ এটি শুধু ছিল আবদুল্লাহ বিন সাবার বাহিনীর একটি ষড়যন্ত্র। যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায় হযরত আলী ডেকে বলেন, হযরত আয়েশাকে কেউ সংবাদ দিন, আল্লাহ তাআলা হয়তো এর মাধ্যমে এই নৈরাজ্য দূরীভূত করবেন। হযরত আয়েশার উট সামনে নিয়ে আসা হয়, কিন্তু ফলাফল আরও ভয়াবহ বের হয়। নৈরাজ্যবাদীরা যখন দেখে যে আমাদের ষড়যন্ত্র ফলাফল উল্টো প্রকাশ পাচ্ছে, হযরত আয়েশার তীরকে উটকে লক্ষ্য করে তীর ছুটতে আরম্ভ করে। হযরত আয়েশা গগন বিদারী কণ্ঠে বলেন যে হে লোক সকল, আল্লাহ এবং পরকালকে স্মরণ করো। কিন্তু নৈরাজ্যবাদীরা বিরত হয়নি, লাগাতার তার উটকে লক্ষ্য করে তীর ছুটতে থাকে। বসরার যারা হযরত আয়েশার চতুর্পাশে সমবেত ছিল তারা এটি দেখে খুবই ক্রোধান্বিত হন। উম্মুল মোমেনুনের অসম্মান দেখে তাদের রাগের বা কষ্টের সীমা ছিল না, তারা তরবারি বের করে বিরোধী বাহিনীর উপর হামলা করে। তখন পরিস্থিতি যা দাঁড়ায় তাহলে হযরত আয়েশার উট হয়ে যায় যুদ্ধের কেন্দ্রস্থল। সাহাবিরা এবং বড় বড় সাহসী মুসলমানরা চতুর্পাশে একত্রিত হয়ে একের পর এক নিহত হতে থাকেন, কিন্তু উটের লাগাম তারা ছাড়েননি। হযরত জুবাইর তো যুদ্ধে যোগ দেননি, একদিকে বেরিয়ে যান তিনি, কিন্তু এক দুর্ভাগা পেছন থেকে গিয়ে যখন তিনি নামাজ পড়ছিলেন সেই অবস্থায় তাকে শহীদ করে। হযরত তালহা যুদ্ধের ময়দানে নৈরাজ্যবাদীদের হাতে নিহত হন। যুদ্ধ যখন প্রবল রূপ ধারণ করে আর যখন দেখে যে যুদ্ধ ততক্ষণ শেষ হবে না যখন আয়েশাকে এখান থেকে অপসারণ না করা হবে, কেউ কেউ তার উটের পা কেটে ফেলে আর হদা নামিয়ে মাটিতে রেখে দেয়, তখন গিয়ে যুদ্ধ শেষ হয়। এই ঘটনা দেখে হযরত আলীর চেহারা দুঃখের কারণে রক্তিম হয়ে যায়। কিন্তু যা কিছু হয়েছে এছাড়া কোনো উপায় ছিল না। যুদ্ধ শেষ হওয়ার পর নিহতদের মাঝে যখন হযরত আলহার লাশ বেরিয়ে আসে, হযরত আলী যার পণায় দুঃখ প্রকাশ করেন। এসব ঘটনাতে বোঝা যায় যে এই যুদ্ধে সাহাবিদের আদৌ কোনো হাত ছিল না, বরং হযরত ওসমানের হত্যাকারীদেরই ষড়যন্ত্র ছিল এটি। আর হযরত তালহা এবং জুবাইর হযরত আলীর হাতে বয়াতের অবস্থায় ইন্তেকাল করেন, কেননা তারা নিজেদের পূর্বের ইচ্ছা ছেড়ে দিয়েছিলেন, হযরত আলীর সঙ্গ দেওয়ার অঙ্গীকার করেছিলেন, কিন্তু কতক দুষ্কৃতকারীর হাতে তারা মারা যান। হযরত আলী তাদের হত্যাকারীদের অভিসম্পাত করেন জামলের যুদ্ধ। এবং হযরত তালহার শাহাদাতের স্মৃতিচারণ করতে গিয়ে হযরত মুসলিম মদ এক জায়গায় বলেন যে নবীরা যখন পৃথিবীতে আসেন তাদের প্রাথমিক যুগে যারা ঈমান আনেন তাদেরকেই বড় এবং জ্যেষ্ঠ মনে করা হয়। সব মুসলমান জানে মহানবী সাল্লাল্লাহু ইসলামের পর হজরত আবু বকর, হজরত ওমর, ওসমান, হজরত আলী, হজরত আলহা, হজরত জুবের, হজরত আব্দুর রহমান বিন আউফ, হজরত সাদ, হজরত এবং সাঈদ, তারা ছিলেন যাদেরকে জ্যেষ্ঠ মনে বা বড় মনে করা হতো। কিন্তু এর কারণ এটি নয় যে তারা বেশি আরাম পেতেন, তাদেরকে বড় মনে করা হতো। এর কারণ হলো ধর্মের জন্য অন্যদের চেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তারা। হযরত তালহা মহানবী সাল্লাল্লাহু ইসলামের পরও জীবিত ছিলেন, আর হযরত ওসমানের শাহাদাতের পর যখন মুসলমানদের মাঝে মতভেদ দেখা দেয়, একদল যখন বলে যে হযরত ওসমানের হন্তারকদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া উচিত, তখন এই দলের নেতা ছিলেন হযরত তালহা, জুবাইর এবং হযরত আয়েশা। কিন্তু দ্বিতীয় পক্ষ বলে মুসলমানদের মাঝে ভেদাভেদ দেখা দিয়েছে, মতভেদ দেখেছে, মানুষ মারাই যায়, তাই আপাতত মুসলমানদের ঐক্যবদ্ধ করা হচ্ছে যেন ইসলামের মাহাত্ম্য এবং ইসলামের শৌর্য বীর্য প্রতিষ্ঠিত হয়, পরে আমরা প্রতিশোধ নেব। এই ধরনের আছে হযরত আলিয়া, এই মতভেদ এতটা বেড়ে যায় যে হযরত আলহা, জুবের এবং আয়েশা অপবাদ আরোপ করেন যে আলী তাদের আশ্রয় দিতে চান যারা হযরত ওসমানকে শহীদ করেছে। হযরত আলীও অভিযুক্ত করেন যে এরা ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেয়, ইসলামের স্বার্থ তাদের কাছে অগ্রগণ্য নয়। মতভেদ চরম রূপ ধারণ করার পর তাদের মাঝে যুদ্ধ হয়, এমন যুদ্ধ যে যুদ্ধে হযরত আয়েশা সেনাবাহিনীর নেতৃত্ব দেন। হযরত তালহা এবং হযরত জুবাইর ওই যুদ্ধে অংশগ্রহণ করেন যেভাবে পূর্বেই উল্লেখ করা হয়েছে, যে প্রথম দিকে বিরোধীদের সাথে ছিলেন তারা, এরপর হযরত জুবাইর হযরত আলীর কথা শুনে বিরোধীদের সঙ্গ দেয়া পরিত্যাগ করেন। দ্বিতীয় জন মীমাংসা করতে চাইতেন, কিন্তু মুনাফিক বা নৈরাজ্যবাদী যারা ছিল তারা পুনরায় নৈরাজ্যের নৈরাজ্য সৃষ্টি করে। উভয় পক্ষের মাঝে যাই হোক যুদ্ধ হয়, যুদ্ধ চলছিল। এক সাহাবি হযরত তালহার কাছে আসেন এবং তাকে বলেন, তালহা, আপনার কি মনে আছে যে অমুক সময় আমি এবং তুমি রাসূলুল্লাহর বৈঠকে উপবিষ্ট ছিলাম? মহানবী বলেছিলেন, তালহা, একটি সময় এমন আসবে যখন তুমি এক বাহিনীতে থাকবে, আলী ভিন্ন বাহিনীতে, আলী সত্যের উপর থাকবে, তুমি ভ্রান্তিতে থাকবে। হযরত তালহা এটি শুনতেই তার সামনে বিষয় স্পষ্ট হয়ে যায়। তিনি তখনই বলেন যে হ্যাঁ, আমার এই কথা বা সেই ক্ষণ মুহূর্তের কথা আমার মনে পড়েছে। তখনই সৈন্যবাহিনী থেকে বেরিয়ে যান তিনি, অন্যদিকে চলে যান। তিনি যখন যুদ্ধের ময়দান ছেড়ে যাচ্ছিলেন মহানবী ইসলামের কথা পূর্ণ করার উদ্দেশ্যে, তখন হযরত আলীর বাহিনীর এক দুর্ভাগা ব্যক্তি পেছন থেকে গিয়ে খঞ্জর মেরে তাকে হত্যা করে। হযরত আলী নিজের জায়গায় বসেছিলেন, সেই হত্যা তালহার হত্যাকারী ভেবে নিয়েছিল যে আমি অনেক পুরস্কার পাবো। হযরত আলীর কাছে ছুটে আসে এবং বলে, হে আমির মোমেনিন, হযরত আলীকে বলে, আপনার শত্রু নিহত হওয়ার সংবাদ দিচ্ছি। হযরত আলী জিজ্ঞেস করেন যে কোন শত্রু, সে বলে যে হে আমিরুল মোমেনিন, আমি তালহাকে হত্যা করেছি। হযরত আলী বলেন, হে দুর্ভাগা, আমিও তোকে মহানবীর পক্ষ থেকে সংবাদ দিচ্ছি যে তুই জাহান্নামে নিক্ষিপ্ত হবি, কেননা মহানবী ইসলাম একবার বলেছিলেন, তালহাও বসেছিলেন, আমিও বসেছিলাম, হে তালহা, তুমি একবার সত্য এবং ন্যায়ের জন্য লাঞ্ছনা সহ্য করবে, আর এক ব্যক্তি তোমাকে হত্যা করবে, আর কিন্তু খোদা তালা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই যুদ্ধে হযরত আলী, তালহা এবং জুবাইরের বাহিনী যখন মুখোমুখি দণ্ডায়মান হয়, তখন হযরত তালহা তার কথার সমর্থনে যুক্তি উপস্থাপন করছিলেন। এটি সেই সময়ের পূর্বেকার কথা, যে সাহাবি তাকে হাদিসের কথা স্মরণ করেন এবং যুদ্ধের ময়দান ছেড়ে চলে যান। তিনি যুক্তি দিচ্ছিলেন, তখন হযরত আলীর বাহিনীর এক ব্যক্তি বলে যে হে এক হাত বিশিষ্ট ব্যক্তি, হযরত তালহার এক হাত কাজ করত না, নষ্ট হয়ে গিয়েছিল। সে যখন বলে যে হে এক হাত বিশিষ্ট ব্যক্তি নিশ্চুপ, হযরত আলহা বলেন, তুমি আমাকে বলেছ এক হাত বিশিষ্ট ব্যক্তি চুপ করো, তুমি জানো আমি কিভাবে এক হাত হারিয়েছি? ওহদের যুদ্ধে যখন মুসলমানরা দোদুল্যমান হয়, মহানবীর সাথে যখন কেবল 12 ব্যক্তি ছিল, তখন 3,000 সৈন্যের এক বিশাল বাহিনী আমাদেরকে পরিবেষ্টন করে, তারা চতুর্দিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তীর বর্ষণ করা আরম্ভ করে, এই আশায় যে তিনি যদি মারা যান সকল বিতর্কের অবসান ঘটবে। তখন প্রত্যেক বিরোধী বা সৈন্যের ধনুক মোহাম্মদ রসুল্লাহকে লক্ষ্য করে, চেহারাকে লক্ষ্য করে তীর ছুটছিল। তখন আমি আমার হাত মহানবী সাল্লামের পবিত্র চেহারার সামনে রেখে দিই, কাফের বাহিনীর প্রতিটি তীর আমার এই হাতের উপর পড়ে আর আমার হাত সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায়। আমি কিন্তু মহানবীর সম্মুখ থেকে, চেহারার সম্মুখ থেকে আমি আমার হাত সরাইনি। জামালের যুদ্ধের সময় এবং অন্য ক্ষেত্রে অন্যত্র হযরত আলহার স্মৃতিচারণ করতে গিয়ে মুসলিম বলেন, কেউ বলে যে সেই এক হাত বিশিষ্ট ব্যক্তি নিহত হয়েছে। এক সাহাবি যিনি এই কথা শুনছিলেন তিনি বলেন, হে দুর্ভাগা, তুমি কি জানো ইনি কীভাবে এক হাত বিশিষ্ট হলেন, এক হাত কীভাবে হারালেন? ওহদের যুদ্ধের সময় যখন ভুল বোঝাবুঝির কারণে সাহাবিদের সাহাবি বাহিনী যুদ্ধের ময়দান ছেড়ে অন্যত্র চলে যান, কাফেররা যখন জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র গুটিকতক সাথী নিয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করছেন, তখন প্রায় কাফেরদের 3000 সৈন্যের বাহিনী চতুর্দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে এবং শত শত বিরোধী সৈন্য ধনুক হাতে নিয়ে মহানবী সাসামের পবিত্র চেহারাকে তীরের লক্ষ্যে পরিণত করে যেন সেই চেহারা তীর মানে ঝাঁঝরা হয়ে যায়। তখন সে ব্যক্তি যিনি মহানবী সাসামের পবিত্র চেহারার সুরক্ষার জন্য নিজেকে সামনে নিয়ে আসে, তিনি তালহা ছিলেন, তারা তার হাত মহানবীর পবিত্র চেহারার সামনে রেখে দেন। প্রত্যেক তীর যা আসতো তার চেহারায় আঘাত করার পূর্বে তালহার হাতে আঘাত করতে, এভাবে অনবরত তীর বর্ষিত হতে থাকে। সেই ক্ষত আর সামান্য ক্ষত থাকেনি, আর এই ক্ষতের কারণে তালহার হাতের পেশিতে আর প্রাণ বাকি থাকেনি, তার হাত নষ্ট হয়ে যায়। যাকে তার ছেলের সাথে তুমি এক হাত বিশিষ্ট বলছো, তার এক হাত বিশিষ্ট হওয়া এমন একটি নেয়ামত যেই বরকত এবং নিয়ামত পাওয়ার জন্য আমাদের প্রত্যেকেই সে নিয়ামত লাভের বাসনা নিয়ে জীবনযাপন করে। রেবি বিন হেরাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আমি হযরত আলীর কাছে বসেছিলাম, ইমরান বিন তালহা আসেন, তিনি হযরত আলীকে সালাম করেন, হযরত আলী তাকে বলেন, স্বাগতম হে ইমরান বিন তালহা। ইমরান বিন তালহা বলেন, আমিরুল মোমেনিন, আপনি আমাকে স্বাগতম বলছেন, অথচ আপনি আমার পিতাকে হত্যা করেছেন আর আমার সম্পদ হরণ করেছেন। হযরত আলী বলেন, তোমার সম্পদ বাইতুল মালে পৃথক রাখা আছে, সকালে এসে তা নিয়ে যেও। অপর রওয়ায়েতে আছে তিনি বলেন, আমি নিজের নিয়ন্ত্রণে এই জন্য রেখেছি যেন কোথাও মানুষ তা ছিনে না নিয়ে যায়। আর তুমি যে বলছো যে আমি তোমার পিতাকে হত্যা করেছি, তো এর উত্তর হলো, আমি আশা করি আমি এবং তোমার পিতা সেসব লোকের অন্তর্ভুক্ত হব যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানা জানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আমরা তাদের পক্ষে যেই কেনা বা বিদ্বেষ রয়েছে তা বের করে দেব, ভাই ভাই হিসাবে তারা আসনে মুখোমুখি উপবিষ্ট থাকবে। মোহাম্মদ আনসারি পিতার পক্ষ থেকে বর্ণনা করেন, জমলের যুদ্ধের দিন এক ব্যক্তি হযরত আলীর কাছে আসে যে তালহার হত্যাকারীকে ভিতরে আসার অনুমতি দেন। বর্ণনাকারী বলেন, হযরত আলীকে আমি বলতে শুনেছি, এই হত্যাকারীকে দোজখের সংবাদ দাও। হযরত আলী যখন শহীদ হন, হযরত আলী তাকে মৃত অবস্থায় দেখেন, তার তালহার চেহারা থেকে মাটি পরিষ্কার করেন এবং বলেন, হে আবু মোহাম্মদ, আকাশের হে নক্ষত্ররাজির নিচে তোমাকে ধুলামলিন অবস্থায় দেখা আমার জন্য খুবই কষ্টকর। তিনি বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আমার দোষ ত্রুটি এবং দুঃখের ফরিয়াদ করছি। হযরত আলী বলেন, খোদার দরবারে আমি আমার দোষ ত্রুটি এবং দুঃখের ফরিয়াদ করছি। এরপর তালহার জন্য দোয়া করেন আর বলেন যে, হায়, আমি এদিন দেখার 20 বছর পূর্বে মারা যেতাম, তাহলে ভালো হতো। হযরত আলী তার সাথে অনেক কাঁদেন। হযরত আলী এক ব্যক্তিকে একবার কবিতার একটা কয়েক ছত্র পাঠ করতে শুনেন, এগুলোর যখন অনুবাদ হবে আমি আপনাদের সামনে তা পেশ করব। সে এমন এক যুবক ছিল যে সম্পদশালী অবস্থায় বন্ধুদের আসরে বসে থাকত আর অসচ্ছলতার যুগে তাদেরকে এড়িয়ে চলতে হতো। আলী বলেন যে, এই পংক্তির সত্যায়ন স্থল ছিলেন আবু মোহাম্মদ তালহা বিন ওবায়দুল্লাহ, আল্লাহ তার প্রতি কৃপা করুন। তার স্মৃতিচারণ শেষ হলো। বর্তমান পরিস্থিতি সম্পর্কে হযরত মসীহ মওউদের একটা উদ্ধৃতিও আমি পাঠ করছি। একবার তিনি মুফতি সাহেবকে বলেন যে ঘরগুলোকে আলোকিত রাখুন, আজকাল প্লেগের দিনের কথা, আজকাল ঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কাপড় চোপড় পরিষ্কার রাখা উচিত। তিনি আরো বলেন আজকাল বড় কঠিন দিন, বাতাস বিষাক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুন্নত, কোরআন শরীফে লেখা আছে ওয়াসিয়া বা কাফাতা হের ওরোজ দাফা হাজুর। আরেকবার তিনি বলেন যাদের শহর ও গ্রামে মারাত্মকভাবে প্লেগ দেখা দিয়েছে তারা যেন শহর থেকে অন্যত্র না যায়, ঘর পরিষ্কার করুন, ঘর গরম রাখুন, আর বিপদ আসার আগে সমস্ত প্রস্তুতি রাখুন। আর সবচেয়ে বড় কথা হলো প্রকৃত অর্থে তওবা করুন, পবিত্র পরিবর্তন এনে আল্লাহর সাথে মেশা করুন, রাতে উঠে তাহাজ্জুদে দোয়া করুন। তিনি আরও বলেন যে নিজেদের অবস্থায় বাস্তব এবং সত্যিকার পরিবর্তনই আল্লাহর এই শাস্তি থেকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা সকল আহমদিকে দিনগুলোতে বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করার তৌফিক দেন। সরকারের নির্দেশনা মেনে চলুন, ঘর পরিষ্কার রাখুন, ডেটল ইত্যাদি স্প্রে করুন, তা পাওয়া যায়। আল্লাহ তাআলা সবার প্রতি কৃপা করুন, করুণা করুন। যাই হোক, এই দিনগুলোতে বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করুন, আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দিন।
الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر